বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত, এলো যে বসন্তের প্রভাত ঈদ মিলাদুন্নবী।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله في اسلام هيرا المدني চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের মিলাদের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে এলো বসন্তের প্রভাত। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সামিল হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি অসংখ্য মুবারকবাদ এবং শুভেচ্ছা। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরাও নিয়ত করি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব, যা মাদিনীফুল আজকে বয়ান করা হবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আছে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক আপনারা স্ক্রিনে দেখে নিয়েছেন, আজকে আমাদের সাথে মুবাল্লিগ হিসেবে উপস্থিত আছেন আমাদের রিয়াজ ভাই। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, রিয়াজ ভাইকে রবিউল নূর শরীফের অসংখ্য মুবারকবাদ। আজকে প্রথমবারের মতো মিলাদের ট্রান্সমিশনে আমাদেরকে সময় দিয়েছেন। আর আমার বাঁদিকে আছে আমাদের মেহবুব ভাই। আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, উনিও আজকে প্রথমবারের মতো আসছেন, ওনাকেও জানাচ্ছে রবিউল নূর শরীফের অসংখ্য মুবারকবাদ। প্রতিদিন আমরা নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজকে যে বিষয়টি নিয়েছি তা হলো কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি। অনেক বড় একজন আল্লাহর বলি ছিলেন এবং ওনার যে জীবনী, সেই জীবনীও আমরা শুনে থাকি, অতীতেও শুনেছি, আজকেও শুনবো। ওনার বিষয় নেয়ার মকসদ কি, ওনাদের বিষয় বারবার নেয়ার উদ্দেশ্য এটাই যাতে আমরা ওনাদের জীবনী থেকে, মোবারক যে জীবনী ছিল সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। এবং আজকে বিষয়টি নেয়ার উদ্দেশ্য আরেকটি, যে সামনে ওনার ওরসে পাক আসছে, তো ইনশাআল্লাহ ওনার ফয়েজ হাসিলের জন্য আজকে ওনার আলোচনা করবে এবং কিছু শেখারও চেষ্টা করব। আসুন শুরুতে আমরা মেহবুবের কাছে একটি কালাম শুনি, এরপর ইনশাআল্লাহ আলোচনার দিকে যাব আমরা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা
মোদী
আমার বাগান প্রিয় নবীর পুকিলামি মদিনা আমার বাগান তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 নবী 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 থাকে শুধু জপনে আসে আল্লাহর রহমত প্রিয় নবী কারণে নবী 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 শুধু তাকে জপনে আসে আল্লাহর রহমত প্রিয় নবী কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 আল্লাহ
সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছে নবীদের উপদেষ্টা সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছে নবীদের উপদেষ্টা সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 প্রিয় নবীর কুকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান আল্লাহ করিম আমাদের সবাইকে অন্তরে মদিনাকে ধারণ করে ওনার দেখানো পথ এবং মত অনুসরণ করার সেই তৌফিক দান করুক। মিলাদের মাস চলছে প্রতিদিনের মতো, আজকেও বলবো এখনও যারা নিজেদের ঘর বাড়ি গ্রাম মহল্লাকে সাজিয়ে নেননি সুসজ্জিত করে নিন এবং নিজের বাতিনকেও সুসজ্জিত করে নিন। আসুন আমরা আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী রিয়াজ ভাইয়ের কাছে যাই, আজকের বিষয় নিয়ে মাদানীফুল শামিল করি। হুজুর প্রথমে আপনি ওনার সংক্ষিপ্ত তাজকিরা শুনবেন ইনশাআল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। একজন কবি বলেছেন, খুদা কা খাস এক ইনাম হে ইয়ে আউলিয়া আল্লাহ, জমানা জিসম হে আর জান হে ইয়ে আউলিয়া আল্লাহ।
আল্লাহু আকবার।
কবি এখানে বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশেষ একটি নেয়ামত হচ্ছে আউলিয়া ইকরাম। এই দুনিয়া এই জগৎ হচ্ছে শরীরের ন্যায়, এর প্রাণ হচ্ছে আউলিয়া ইকরাম।
জি,
কিতাবে বর্ণিত আছে যে আউলিয়া ইকরাম এর ওসিলায় পৃথিবীতে বৃষ্টি বর্ষণ হয়।
বেশক।
এবং পৃথিবীর বুকে যে নিয়ামত রাজি আমরা দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা তার উম্মতের
অলিয়া ইকরামকে এত শান মর্যাদা দান করেছেন, তাদের ওসিলায় এই দুনিয়ার নিয়ামত রাজি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি না হলে আপনার ফসল হবে না, ফসল যখন হবে না তাহলে আমরা এই সকল যে আমাদের জীবনযাপন সব ব্যাঘাত হবে।
জি,
তো বৃষ্টি বলা হয়েছে যে অলিয়া ইকরাম, কিছু বিশেষ অলিয়া ইকরাম পৃথিবীতে থাকেন বিদায় আল্লাহ তাআলা তাদের ওসিলায়
বৃষ্টি
বর্ষণ করেন।
জি,
কোরআনুল করিমের মধ্যে অলিয়া ইকরাম এর বৈশিষ্ট্য, অলিয়া ইকরামের আলোচনা,
জি,
তাদের কারামত, তাদের গুণাবলী সব কিছু কোরআনুল করিমের মধ্যে আলোচনায় এসেছে। কোরআনুল করিমের মধ্যে সূরা ইউনুসের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিদের ভয়ভীতি ইহকালেও নেই পরকালেও নেই। আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহর ওলিদের না কোনো ভয়ভীতি নেই। এই আয়াতে করিমার পরের আয়াতে আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন ওলিদের বৈশিষ্ট্য বয়ান করা হলো, তারা হবে ইমানদার, ফাসিক বেঈমান গুনাহগারদের মধ্যে ওলি হয় না,
হয় না।
আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, ওলিরা হয় মুত্তাকি,
পরহেজগার।
হ্যাঁ, কিছু কিছু বিলায়াত এমন রয়েছে হয়তোবা ওলিদের জীবনীতে আসে, যদি আমরা বিশার হাফি রহমতুল্লাহ তাআলার জীবনী নেই, সারি শক্তি রহমতুল্লাহ তাআলার জীবনী নেই, এরপরে মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলার জীবনী নেই, তো তাদের জীবনীতে পাওয়া যায় যে বিলায়াতের প্রচার প্রসারের পূর্বে এদের যে প্রাথমিক যে জীবন, এই জীবনে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো না কোনো কারণে তাদের কোনো আমলকে পছন্দ করে তাদেরকে হিদায়ত দিলেন, বিলায়াতও দিলেন। তো হিদায়ত বিলায়াত দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে ওই স্থানে পৌঁছে দিলেন, যখন আল্লাহ তাআলা কাউকে বিলায়াত দিলেন তখন নিঃসন্দেহে তার গুনাহকে ক্ষমা করে দিলেন। তাওয়াবিনদের অন্তর্ভুক্ত তারা এমন তওবা করেছেন যা পুনরায় সেই গুনার দিকে তারা ফিরে আসেননি। তো কিছু অলিয়া কেরামের ক্যাটাগরি এরকম রয়েছে যারা পৃথিবীর বুকে কিছু না কিছু তারা বিভিন্ন কাজে লিপ্ত ছিল, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে হিদায়ত দিয়ে তাদেরকে বিলায়াতের স্থানে আসীন করলেন। কিছু অলিয়া কেরামের ক্যাটাগরি এমন রয়েছে যারা মাতৃগর্ভ থেকে, কিন্তু
আল্লাহু আকবার, আল্লাহ
মাতৃগর্ভ থেকে ওলি এবং বিলায়াত নিয়ে পৃথিবীতে আগমন করেন, যেমন আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা খাজগান, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, এরা বিলায়াত নিয়ে কিন্তু পৃথিবীতে
এসেছেন
আগমন করেছেন, যার কারণে মাতৃগর্ভ থেকে এদের কারামত সংগঠিত হয়েছে, কারামত দেখিয়েছেন এবং লোকেরা সে উপলব্ধি করতে পেরেছে। তন্মধ্যে বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি অন্যতম, ওনার জীবনীতে আমরা আসবো, তবে অলিয়া কেরাম সম্পর্কে একটু জানা আমাদের জরুরি।
আপনি হুজুর মাশাআল্লাহ কোরআনে পাক থেকে ওলিদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, এখন এখন তো আমরা অনেকেই দেখি সমাজের মধ্যে নিজেকে ওলি দাবি করে, এখন যদি তার মধ্যে এই বৈশিষ্ট্য পাওয়া না যায়, যে বৈশিষ্ট্যগুলো আপনি আলোচনা করেছেন যে তাকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, এখন তার মধ্যে যদি এত প্রকাশ্য ফাসিক হওয়া যাবে না, এখন তো আমরা যাকে তাকে সে বলছে দাবি করছে আর আমরা মেনে নিচ্ছি, এক্ষেত্রে আপনি কি বলবেন?
ওলি দাবি করা একটা জিনিস, ওলি হওয়া একটা জিনিস। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে ওলি বানিয়ে নেন, নিজের প্রিয় বানিয়ে নেন, হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরিস্তাদের মাঝে অর্থাৎ জিব্রাইল আমিন আলাইহিস সালাতু সালামকে হুকুম করেন, হে জিব্রাইল, অমুক বান্দাকে আমি নিজের বন্ধু বানিয়ে নিয়েছি, ওলি বানিয়ে নিয়েছি, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো।
আল্লাহু আকবার।
জিব্রাইল আমিন আলাইহিস সালাতু সালাম সর্বপ্রথম আসমানে যত ফেরিস্তা নিয়োজিত তাদের মাঝে ঘোষণা করেন যে অমুক বান্দাকে আল্লাহ তাআলা তাকে প্রিয় বানিয়েছেন, ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপরে পৃথিবীর বুকে যত ফেরেশতা রয়েছে তাদের মাঝে এই ঘোষণা করা হয়, এরপরে প্রত্যেক মুমিনের হৃদয়ের মধ্যে ওই আল্লাহ তাআলার প্রিয় বান্দার মহব্বত, ভালোবাসা, প্রেম হৃদয়ে ঢেলে দেওয়া হয়, এমনকি সর্বসাধারণ ব্যক্তিও তাদেরকে সম্মান করে, ভালোবাসে, রেসপেক্ট দেয়। তো বিলায়াত জোর করে মানানো যায় না, বিলায়াত এমন বিষয় নাই যে আপনি জোর করে মানাবেন, বিলায়াত হচ্ছে আত্মাধিক একটি বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে দান করেন এদের ভালোবাসা মহব্বত সাধারণ মুমিন মুসলমানের হৃদয়ে ঢেলে দেন বিদায়, তারা দেখলে ওয়ালিদের যে সংজ্ঞা বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ হচ্ছে হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি কি তোমাদেরকে বলে দেব যে তোমাদের মধ্যে উৎকৃষ্ট ব্যক্তি কে? তারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি ইরশাদ করলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উৎকৃষ্ট যাকে দেখলে আল্লাহর কথা স্মরণে আসে, এবং বিলায়াতের ব্যাপারে বলা হয়েছে ওয়ালি সেই যাকে দেখলে আল্লাহ স্মরণে চলে আসে, আল্লাহর ভয় ভীতি আল্লাহর ভালোবাসা। এই জন্য মাওলা আলী কারামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম যিনি হচ্ছেন বিলায়াতের শাহেনশাহ, তিনি যখনই বের হতেন বাসা থেকে সাহাবা ইকরাম ওনার নুরানির চেহারা দেখে আল্লাহর জিকির শুরু করে দিতেন। তো আল্লাহর ওলিদের এখানে সংজ্ঞা বলা হয়েছে ওয়ালি সেই যাকে দেখলে আল্লাহ স্মরণে চলে আসে, আল্লাহর ভয় ভীতি। এখন এমন জনকে আমি ওলি মানলাম যার সংস্পর্শে নামাজি কাজে হলো, তো সে ওলি কেমনে? সে যদি বলে ভাই মাযাল্লাহ নামাজ পড়ে কি হবে, সমস্ত জায়গায় তো শয়তান সেজদা করেছে, আমরা কোথায় করব? তো বুঝে নিন সে একেবারে ভণ্ড রয়েছে। বিলায়ত যার কাছে রয়েছে তার সংস্পর্শে কেউ যদি বসে তাহলে সেও নিজেকে আল্লাহর সান্নিধ্য অর্জনের ব্যাপারে তার ধ্যান ধারণায় চিন্তা ভাবনা আসবে যে কিভাবে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয় ভীতি তার হৃদয়ের মধ্যে সঞ্চার হবে, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয় ভীতি রেখে সেও নিজেকে ইবাদতে নিয়োজিত করবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা বলেছেন যে যত আল্লাহর পরিচিতি পায় তত নিজেকে ইবাদতে নিয়োজিত করে।
বেশক
তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আল্লাহর পরিচিতি লাভ করেছেন বিদায়, সবচেয়ে বেশি তিনি আল্লাহ তাআলার ইবাদত করেছেন, সারা সারা রাত কিয়াম করেছেন, পাপ ভুলে যেত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল করিমের মধ্যে তার হাবিবকে বলেছেন হাবিব আপনি ইবাদতের সময়কে কম করিয়ে নিন, এত কঠিন ইবাদত করেন না, আরামে করুন। তো তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে আদেশ করেছেন ইবাদত করো, হাবিবকে আদেশ করলেন কম করে নাও। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার যেহেতু মারফাত পরিচিতি লাভ করেছেন, এখন অনেকে মারফাতের কথা বলে না তার মাঝে নামাজ রয়েছে, না তার মাঝে রোজা রয়েছে, না তাকওয়া পরহেজগারি। তো যারা ফাসিকে মুয়লিন সেই ব্যক্তিকে বলা হয়েছে যে প্রকাশ্যে গুনাহ করে থাকে, এমন ব্যক্তি যদি আমার দৃষ্টিগোচর হয় তাহলে কোনোদিন তার হাতে বায়াত গ্রহণ করা, তার মুরিদ হওয়া, তার সান্নিধ্যে যাওয়া একেবারে ইমানের জন্য একটি বিশ্বের মতো।
জি, আসলে দর্শক আমিরুল ইসলাম খুব সুন্দর বলেন আমাদেরকে যে আমরা সব কিছুতে যাচাই বাছাই করি কিন্তু নিজের পীর ধরার ক্ষেত্রে কেন যাচাই বাছাই না করে এমন একজনের কাছে হাত দিয়ে দেয় যার নিজেরই কোনো ঠিকানা নেই, নিজেই জান্নাতের দিকে চলছে না, আমাদেরকে কি জান্নাতের দিকে নিয়ে যাবে? এজন্য এই সংক্ষিপ্ত আলোচনা উঠে আসার কারণ এটাই, আমি হুজুরকে প্রশ্ন করার কারণ এটাই। আজ আমাদের সমাজের মধ্যেও দেখা যায় যে আমরা না জেনে না বুঝে যাচাই না করে কোনো রিসার্চ না করে যে কারো হাতে আমরা বায়াত গ্রহণ করে ফেলি এবং তাকে অনুসরণ করি। তো এজন্য এমন ব্যক্তিকে আমরা অনুসরণ করব যিনি আল্লাহ তাআলার পথে চলছে এবং অন্যকেও সেই পথে চালানোর জন্য
তাকে। একটা বিষয় হচ্ছে যে এই যারা ভণ্ডামি করে এদের কারণে কিন্তু যারা হাকিকতে কামিল পীর যাদেরকে আল্লাহ তাআলা বিলায়াত দান করেছেন এবং যাদের সান্নিধ্যে লোকদের আত্মশুদ্ধি হয় তারাও সমালোচনার শিকার হয়,
দূরে সরে যাচ্ছে,
তাদের দূরে সরে যাচ্ছে, এবং ওই ভণ্ডদেরকে যারা পীর ওলি বিলায়াত মানে না তারা তাদেরকে দলিল বানায়, কিন্তু হাকিকতে যাদের কাছে বিলায়াত রয়েছে আজ পর্যন্ত কেউ গসে পাক রহমতুল্লাহ তাআলাকে নিয়ে বলে না যে বিলায়াত এদের কাছে ছিল না। খাজা করিম নওয়াজের জীবনী বলেন, আলা হযরতের বলেন, নিজামুদ্দিন আউলিয়া বলেন, বখতিয়ার কাকি বলেন, মাসুদগঞ্জের শকর বলেন, দাতা আলী হজবেরি বলেন, তো এই সকল আউলিয়া কেরাম, মুজাদ্দিদ আলফিসানি বলেন, শাহজালাল বলেন, শাহপুরান বলেন, শাহ আলী বাগদাদি বলেন, এদের জীবনী যখন অধ্যয়ন করা হয় তখন মানুষের হৃদয়ের মধ্যে কিন্তু এদের জীবনী পড়ে আউলিয়া কেরামের মহব্বত গেঁথে যায় হৃদয়ের মধ্যে। তো যারা বিলায়াত এবং ওলিদেরকে অস্বীকার করে তারা মূলত কিন্তু কুরআনুল করিমকেই অস্বীকার করলো, কেন কোরআনেই আউলিয়া কেরামের বিলায়াতের ঘটনা রয়েছে। যদি আমরা দেখি সুলেমান আলা নবীনা আলী সাল্লাতু সাল্লামের ওজির হযরতে আসিফ বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওলি ছিলেন, ওনার ঘটনা কেরামত কুরআনুল করিমের মধ্যে রয়েছে। তারপরে অন্যান্য বিষয়ও, যেমন খিজার আলী সালাতু সালাম এবং মুসা আলী সালাতু সালামের ঘটনা তার মধ্যে রয়েছে। তো বিলায়াতকে অস্বীকার করা যাবে না। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন শুভাগমন করলেন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, সাহাবিয়াতের দরজা বন্ধ হয়ে গেল। কেন? সাহাবি তাকে বলে যারা ইমানের দৃষ্টিতে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, ইমান সহকারে বিদায় নিয়েছে। কিন্তু বিলায়াতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। বিলায়াত আল্লাহ তাআলা দান করবেন। তো ওলিয়ে ইকরাম এসে এদের মাধ্যমে আল্লাহ তাআলা দিনের পতাকাকে সমুন্নত করবেন, দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত রাখবেন এবং নিজ বান্দাদেরকে এদের মাধ্যমে হিদায়তের পথে নিয়ে আসবেন। তো বিলায়াতকে অস্বীকার করা যাবে না।
আচ্ছা হুজুর, এখানে আরেকটা বিষয় আছে যে যারা যুগ যুগ ধরে অনেক প্রসিদ্ধ আল্লাহ তাআলার ওলি এবং যাদের মাজার শরীফের মানুষের সমাগম হাজির থাকে, এখন নতুন কিছু মানুষ এসে, নতুন কিছু মানে তাদের ভক্ত এসে এমন গ্যার শরীয়তি কাজ করছে, ওদেরকে দেখে ওই আল্লাহর ওলি কি বিবেচনা করা হয়, এক্ষেত্রে আপনি কি মাদানী ফুল ইরশাদ করবেন?
দেখেন, এখানে তো বিষয় হচ্ছে, ঢাকা আমাদের তো দারুল ইফতা নেই, কিন্তু আমরা পর্যালোচনা করি আর কি। তো যার মাঝে যিনি ভুল করেছেন তাকেই দোষারোপ করা হবে।
জি,
যেমন মসজিদে আমরা যাই নামাজ পড়তে, তো মসজিদে কি জুতা চুরি হয় না?
জি,
নামাজি আছে, চোরও আছে।
চোরও আছে,
নামাজি আছে নামাজ পড়ার জন্য, চোর আছে চুরি করার জন্য। তাই বলে কি মসজিদে যাওয়া নিষেধ করব, মসজিদকে বদনাম করব? মাযাল্লাহ, চোরকে ধরতে হবে, চোরকে ধরতে হবে, চোরকে বুঝাতে হবে যে এই কাজটা হারাম, এই কাজটা করা যাবে না। ঠিক এমনি অলিয়া ইকরামের দরবারে, অলিয়া ইকরামের মাজারের নিকটবর্তী কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করছে, তাহলে তাকে আমরা বুঝাবো, সেও তো মুসলমান না, সেও আল্লাহকে মানে, রসুলকে মানে, অলিয়া ইকরামকে মানে। তো যদি তো তাকে সহজভাবে বুঝানো হয়, আমরা না বুঝিয়ে কটুক্তি করি, হ্যাঁ এটা করো না, এটা হারাম, এই সেই, বুঝাতে হবে। আলহামদুলিল্লাহ, হয়তোবা মাদানী চ্যানেলের দর্শক যারা শুনে খুশি হবেন, দাওয়াতে ইসলামী একটি বিভাগই করে দিয়েছে মাজারাতে আউলিয়া।
আল্লাহ,
আউলিয়া ইকরামের মাজার এর মধ্যে যা শরীয়ত বিরোধী কাজ, আউলিয়া ইকরামের উরুস মুবারককে কেন্দ্র করে এই মজলিস, সেখানে গিয়ে কোরআন এবং হাদিসের আলোকে উরুস কিভাবে উদযাপন করা হয় প্র্যাকটিক্যাল ভাবে শেখায়। কোরআনের তিলাওয়াত হয়, নাতে পাকে মুস্তাফা, কোরআন হাদিসের আলোকে বয়ান, এরপরে লোকজনকে সুন্নত শেখানো হয়, নামাজ শেখানো হয়, অজু শেখানো হয়। আমি একটি জিনিসকে যদি, যে যুগ যুগ ধরে চলে আসছে শরীয়ত বিরোধী কাজ, আমি যতই বলি না কেন সেটি বন্ধ হওয়া কষ্টকর। হ্যাঁ, তবে অল্টারনেট কোনো কাজ যদি দিয়ে দিই, শরীয়ত সম্মত যদি কাজ যদি দিয়ে দিই, তাহলে মানুষের সেদিকে কি হবে, মনোযোগ হবে এবং তারা ওই সকল বিষয়কে ছেড়ে দিয়ে এখানে আসবে। তো আল্লাহর রহমতে অনেক জায়গায় দাওয়াত ইসলামী সাকসেসও হয়েছে এবং শরীয়ত সম্মত আউলিয়া ইকরামের উরুস উদযাপন হচ্ছে। তো এই বিষয়কে কেন্দ্র করে কেউ যদি বলে যে আল্লাহর ওলির মাজারে যেও না, তার দরবারে যেও না, তারা তো কিছু করতে পারে না, মৌলানা রুমি রহমতুল্লাহ তাআলা তিনি সাধারণ ব্যক্তি কিন্তু ছিলেন না, আত্মাধিক জগতে অন্যতম ব্যক্তি হচ্ছেন মৌলানা রুমি রহমতুল্লাহ তাআলা। তিনি বলেছেন যে ওলিদের দরবার সেটি হচ্ছে আল্লাহর দরবার।
আল্লাহ,
ওলির সান্নিধ্যে বসা স্বয়ং আল্লাহ তাআলার দরবারে সান্নিধ্যে বসা। তো অলিয়া ইকরাম, এরা একটু লক্ষ্য করে দেখুন, কার বন্ধু, কার প্রিয়, কে কাকে ভালোবাসে? স্বয়ং আল্লাহ যাকে ভালোবাসেন, স্বয়ং আল্লাহ যাকে সম্মান দিয়েছেন। আমি হাজারো বারও যদি বলি যে ওলি বলতে কিছু নেই, ওলি বলতে কিছু নেই, এটা নয় আমার বলাতে বিলায়েতের দরজা বন্ধ হয়ে যাবে, আর কোনো ওলি আসবে না, ওলি নিজের সময়ে আসবে, নিজের কাজ করে চলে যাবে, তবে আমার বলার কারণে আমার ইমানের মধ্যে আঘাত আসছে, আমি সে বিষয়ে যে ফায়েজ বরকত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি বিদায়, এই সকল কথা মুখ থেকে বলা উচিত নয়।
লাইনটা আপনার মুখেই শুনবো, নিগাহে ওলি মে।
আচ্ছা, ওটা তো কারামত সম্পর্কে, নিগাহে ওলি মে ও তাসির দেখি বদলতি হাজারো কি না,
যে বলে থাকে যে ওখানে কিছু নেই, আমি এজন্য লাইনটা বলার জন্য বলছি
যে ওখানে তো অনেক কিছু আছে, যদি ইতিহাস সাক্ষী রয়েছে এবং সে যুগের লোকেরা দেখেছে, আমার খাজায়ে খাজগান খাজাদের ইনবাজ রহমতুল্লাহ তাআলা বিলায়েতের দৃষ্টিতে আলহামদুলিল্লাহ 90 লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করেছেন, হয়তোবা যারা আজকের ইসলামের খিদমতে রয়েছে 9 জনকেও কালিমা পড়াতে পারে নাই, কিন্তু আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছেন, এর পরেও তাদের মাঝে যে বিষয়টা বিনয় পাওয়া যায়, নম্রতা পাওয়া যায়, আজকে যদি একজনকেও যদি কালিমা পড়িয়ে দেওয়া হয় তাহলে মনে করো খুশিতে আত্মহারা হয়ে যায়। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা তেহদিসের নেমতের জন্য, ওটা আলাদা বিষয়, কিন্তু খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা যেভাবে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাদেরকে আল্লাহর দরবারে নিয়ে গেলেন এবং যারা বেঈমান ছিল ইমানের দৌলত তার ওসিলায় নসিব হলো, এবং খাজা গরিব নওয়াজের জীবনীতে আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ানের উপর ছিল যাদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসলেন, আবার বিলায়তের স্থানেও নিয়ে গেলেন।
আল্লাহু আকবার।
তারই মুরিদ হচ্ছে বখতিয়ার কাকী রহমতুল্লাহ
তাআলা। আসলে আমরা অনেকটুকু আলোচনা শুধু ওলিদেরকে নিয়েই করে ফেলেছি, আশা করি এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাদের বুঝে চলে এসেছে যে ওলিরা এটা মানে নেগেটিভ কোনো সাইড নয়, আমরা যেটা সমাজের মধ্যে দেখে থাকি বা যারা কটুক্তি করে থাকি, এনারা হচ্ছে এমন মাখলুক যাদেরকে আল্লাহ পাক প্রিয় বানিয়ে নিয়েছে, যাদেরকে আল্লাহ পাক নিজের সান্নিধ্য দিয়ে দিয়েছে। তো এজন্য আমরা ওলিদেরকে তাজিম করব, সম্মান করব, যতটুকু সম্ভব ওনাদের যে শান শওকত মর্যাদা আছে তা দেওয়ার চেষ্টা করব, যদি না পারি তাহলে বিরত থাকব, কিন্তু কটুক্তি যাতে না করি। আসুন আমরা আজকে যে বিষয়ে ওনার একটু সংক্ষিপ্ত আলোচনা শুনে নেই। বখতিয়ার কাকী রহমতুল্লাহ তাআলা কে ছিলেন?
বখতিয়ার কাকী রহমতুল্লাহ তাআলা আল্লাহর ওলি ছিলেন।
জি।
এবং ভারতের দিল্লিতে ওনার মাজার শরীফ রয়েছে, আলহামদুলিল্লাহ যাওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে। তো ওনার মাজার মোবারক যখন গিয়েছিলাম, মানে অনেক তাড়াতাড়ি গেট বন্ধ করে দেওয়া হয়, তবে বাইরে থেকে যে দেখে ওই সময় ওখানে যে ফিল হয়েছিল আমার, সেটি ছিল যে কত আরামে তিনি ঘুমিয়ে আছেন, মানে বাইরে থেকেই বোঝা যায় যে এত রুহানিয়াত ওখানে, এবং মাশাআল্লাহ মানে আবেগী মানুষ হয়ে যাবে সেখানে গিয়ে। এবং কুতুবুদ্দিন বখতিয়ার কাকী রহমতুল্লাহ তাআলা তিনি আল্লাহর ওলি তো ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ছিলেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর, হুসাইনি সৈয়দ ছিলেন। আলা হযরত বলেছেন না, যদি শুনিয়ে দেন, তেরি নসলে পাক মে হ্যায় বচ্চা বচ্চা নূর কা, তু হ্যায় আইনে নূর তেরা সব ঘরানা নূর। তিনি 1173 হিজরিতে দুনিয়াতে আগমন করেন। তিনি রহমতুল্লাহ তাআলা যখন 1.5 বছর বয়স ছিল, ওনার বাবা কামালউদ্দিন, হযরতে কামালউদ্দিন রহমতুল্লাহ তাআলা তিনি ইন্তেকাল করলেন। তো মায়ের সান্নিধ্যে ছিলেন, ওনার আম্মা জানের উপর দায়িত্ব চলে আসলো লালন পালনের। যখন ওনার বয়স হলো 4 বছর 4 মাস, এটি কিন্তু অলিয়াই কেরামের জীবনীতে পাওয়া যায়, 4 বছর 4 মাসে তারা ইলমে দিন অর্জন করার জন্য, বিশেষ করে কোরআনুল করিম এর শিক্ষা অর্জন করার জন্য তারা তাদের অভিভাবক উস্তাদের কাছে পাঠাতেন। তো বলা হয়েছে এটি বরকতময় একটি বয়স, নিজের বাচ্চাদেরকেও 4 বছর 4 মাস বয়সে যেন শেখানো হয়, যেমন আমির আলী সুন্নাত হাসান রাজাকেও ওই সময় ইয়ে করে
শিক্ষা দিয়েছে।
তো ওনার আম্মা যান ওনাকে পাঠালেন, তো যখন যার মাধ্যমে পাঠালেন, তো পথের মধ্যে আরেকজনের সাথে দেখা হলো, বুজুগের সাথে, কই একে কোথায় নিয়ে যাচ্ছে, বললেন যে এনার আম্মা পাঠিয়েছেন এনাকে কোরআনের শিক্ষার জন্য ওস্তাদের কাছে নিয়ে যাচ্ছে। তো যেখানে ওস্তাদের কাছে নিয়ে যাওয়া হলো, বললেন ওই বুজুর্গ কে এই হচ্ছে বখতিয়ার, একে রেখে নেন এবং সে বড় হয়ে বিলায়েতের স্থানে আসীন হবে।
আল্লাহ।
ভবিষ্যৎবাণী আগেই বলে দেওয়া হলো। তখন উনি ছেড়ে চলে গেলেন, তখন উস্তাদ ওনাকে জিজ্ঞেস করলেন, যখন বয়স ছিল 4 বছর 4 মাস বক্তিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা, তো তোমাকে যে ছাড়তে এসেছেন তুমি চিনো তাকে? বলে না আমি চিনি না। তখন তিনি ছিলেন খিজর আলা নবীগিনা ওয়ালি সালাম। এখন খিজর আলা নবীগিনা ওয়ালি সালাম স্বয়ং নিজে আসলেন বক্তিয়ার কাকিকে ছাড়ার জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ বান্দাদেরকে আল্লাহ তাআলা এই রেসপেক্ট দিয়ে থাকেন। আমার গোসে পাকের জীবনীতে আছে, উনি যখন মাদ্রাসায় যেতেন অদৃশ্য থেকে আওয়াজ আসতো যে হে বাচ্চারা তোমরা সরে যাও, আল্লাহর ওলিকে জায়গা করে দাও। তো এই রেসপেক্ট, এই সম্মান আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা, যখন তিনি পড়তে বসলেন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা, তো ওনাকে দেয়া হলো লেখার জন্য সিলেটের মধ্যে। তো তিনি 15 পারার শেষ আয়াতে করিমা লিখলেন
প্রথমে।
অথচ প্রথমে আলিফ বা তাসা লেখানো হয়, তাও কত কষ্ট করে বাচ্চা 4 বছর 4 মাস বয়সের বাচ্চাকে হাত ধরে লেখাতে হবে, এভাবে আলিফ হবে, এভাবে বা হবে। তিনি কোরআনুল করিমের ওই আয়াত লিখে দিলেন, তাও শেষ আয়াত, বুঝাচ্ছেন যে আমি এই পর্যন্ত এন্ড। তো উনি বলেন যে বাবা তুমি এই আয়াতে করিমা লিখে দিয়েছো 15 পারার লাস্টে। তখন তিনি বললেন আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার আম্মা প্রতিদিন কোরআনুল করিম তিলাওয়াত করতেন, আমি মায়ের গর্ভে শুনে শুনে 15 পারা পর্যন্ত আমার আম্মা আমার পৃথিবীতে আগমন কাল পর্যন্ত তিলাওয়াত করেছেন, আমি শুনে শুনে সেটি মুখস্থ করে নিয়েছি। এখন এই পাওয়ার কে দিয়েছে?
আল্লাহ।
আমার গসে পাক 18 পারা হিফজ করে পৃথিবীতে আগমন করলে। এখানে একটি বিষয় বলবো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন, যে গর্ভকালীন অবস্থায় মায়ের কিছু
কর্তব্য
আছে। আমরা অনেকে দোয়া করাই, অভিভাবক মা বাবা, যে দোয়া করেন আমার সন্তান যেন নেককার হয়, পরিষ্কার হয়। দোয়া করাতে হবে, করানো উচিত। আর দোয়া ও সিলাহুল মুমিনিন, দোয়া মুমিনদের হাতিয়ার। তো দোয়া করানো উচিত, দোয়ার সাথে সাথে সেটি প্রতিফলন আমি তাড়াতাড়ি কিভাবে পাবো সেটি ব্যবস্থাপনাও করা উচিত। মা বাবার ভালো আমলের প্রভাবও সন্তানের উপর পড়ে, মন্দ আমলের প্রভাবও সন্তানের উপর পড়ে। আমি বাবা, আমি মা, আমার কর্তব্য হচ্ছে আমি নিজেকে এমনভাবে গড়ে তুলি, দোয়া তো হবেই, এর পূর্বে যেন আমার আমলের প্রভাব আমার সন্তানের উপর যেন পড়ে যায়। আমি যখন মা, আমি যখন বাবা, নামাজ পড়ব, আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আমি তাহাজ্জুদ গুজার হব, কোরআনের কারি হব, আমি জিকরে আজকারকারি হব, দুরুদে পাঠকারি হব, তাহলে অটোমেটিক এই প্রভাব আমার সন্তানের উপর পড়বে। ছোটবেলা থেকে তাদের এই মেন্টালিটি হবে, যেমন আমির আল সুন্নাত বলেন যে আমার কোনোদিন নামাজ কাজা হয়েছে এরকম নেই, যখন থেকে আমি হুশ
আমার আকল হয়ে
আমার জ্ঞান বিবেক হলো, বুদ্ধি হলো, আমার কোনোদিন নামাজ কাজা হয়নি। আমি সাহিবে তারতিব, সাহিবে তারতিব তাকে বলা হয় যার এক অক্তের নামাজও কাজা হয় না। কেন? তিনি বলেন আমি ছোটবেলা থেকে নিজের মাকে নামাজ পড়তে দেখেছি, বাবাকে তো দেখেন নামাজ পড়তে দেখেছেন। তো অলিয়া ইকরামের যে জীবনী, আপনি যদি গসে পাকের জীবনী নেন, খাজাগারি নামাজের জীবনী নেন, ছোটবেলা থেকেই কিন্তু এনাদের বাবার যে ছায়া উঠে গিয়েছিল। অনেকে আছে যাদের বাবার ছায়া ছোটবেলা থেকে উঠে যায়, তখন মা সামাল দিতেই পারে না, তখন দেখা যায় যে সন্তান বিগড়ে যায়, অন্যদিকে চলে যায়, স্বভাব নষ্ট হয়ে যায়
বাবার, যে একটা মানে শাসন।
তখন মা বলে যে ছোটবেলা বাবা মারা গিয়েছিল, তো তো এখন দেখার মতো কেউ ছিল না, শাসন করার মতো কেউ ছিল না, সন্তান বিগড়ে গিয়েছে। তো গসে পাকের বাবাও তো ছোটবেলা ইন্তেকাল করলেন, খাজা গরিব নামাজের বাবাও তো ছোটবেলা বিদায় নিলেন, বক্তিয়ার কাকির বাবাও ছোটবেলা বিদায় নিলেন, আমির আহলে সুন্নাতের বাবাও তো ছোটবেলা বিদায় নিলেন, এরা তো বিগড়ে যায়নি। তো মায়ের কিছু কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, যদি নিজের দায়িত্ব সঠিক পালন করে এবং মায়ের মাঝেও যদি দিনের এবং শরীয়তের জ্ঞান যদি থাকে, সন্তান লালন পালনের যদি তার কাছে শরীয়তের জ্ঞান যদি থাকে, সন্তানকে কিভাবে লালন পালন করতে হয়, কিভাবে শরীয়ত সম্মত তার তারবিয়াত করতে হয়, তাকে গড়ে তুলতে হয়, আল্লাহর দরবারে সন্তানকে কিভাবে আমাকে ঝুঁকিয়ে দিতে হবে, আল্লাহর একত্ববাদ কিভাবে বুঝাতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত কিভাবে বুঝাতে হবে, আহলে বাইতের মহব্বত কিভাবে তার মাঝে দিতে হবে, কোরআনের জ্ঞান, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা আমার সন্তানের হৃদয় কিভাবে ঢেলে দিতে হবে, এই জ্ঞান যদি মায়ের কাছে থাকে আর ছোটবেলা থেকে যদি তাকে তরবিয়ত যদি করে, ওই সন্তান মায়ের কদম বুঝেই করবে, ওই সন্তান মায়ের কদমে থাকবে, ওই সন্তান মায়ের আনুগত্য করবে, তাহলে সন্তান বিগড়ে যাবে না। বলা হয়েছে মা বাবা যদি সন্তানকে আল্লাহর দরবারে যদি ঝুঁকিয়ে দেয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সন্তানকে মা বাবার কদমে ঝুঁকিয়ে দেয়।
আল্লাহু আকবার, আসলেই সত্য কথা এটা। যদি মা বাবা ছোট থেকে তার সন্তানদেরকে শরীয়তের পাবন করাতে পারে, তাহলে ওনারা টেনশন থাকে না যে আমার সন্তানকে, অনেক সময় দেখা যায় যে সন্তান যখন বালেগ হয়ে যায় তখন পিতামাতার টেনশনের শেষ থাকে না যে আমার ছেলে কথা শুনে না, আমার ছেলে বিগড়ে গিয়েছে, বা আমার ছেলেকে আমি ঠিক করতে পারছি না, নামাজ পড়াতে পারছি না। আসলে অনেক সময় এটাও দেখা যায়, আমি যেটা নিজে দেখেছি যে আপনি যেটা পরহেজগারিতার কথা বলছেন, নিজে কোরআনুল পাকের কথা বলছেন গর্ভকালীন সময়ে, অনেক ইসলামী বোনকে দেখা যায় যে তারা কষ্টের কারণে নামাজ পর্যন্ত ছেড়ে দেয়, আবার এদিকে আশা করে যে নেককার সন্তানের তুজুর। আসলে মানে কি বলবো,
আসলে যারা মনে করেন ঘরের মধ্যে রয়েছেন ইসলামী বোনেরা বা ইসলামী ভাই,
জি,
অন্যান্য যারা মহিলা পুরুষ রয়েছেন, প্রত্যেককে নামাজ নিজের ঘরে কায়েম করা উচিত। তারপরে এখানে একটি বিষয় হচ্ছে যে সন্তান যখন বিগড়ে যায়, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের ঘরের পরিবেশও। ঘরের মধ্যে যদি এমন পরিবেশ আমরা বানিয়ে রাখি, ঝগড়া, ফাসাদ, গালি গালাজ, বিভিন্ন আবোল তাবোল, সিনেমা, নাটক, গান বাজনা, তো সেই বলা হয়েছে যে শিশু একটি হচ্ছে সাদা কাগজের মতো, যেভাবে সাদা কাগজ হোয়াইট পেপারের মতো, যা লেখা সম্ভব লিখতে পারি, যা লিখতে পারেন আপনি, এই সাদা কাগজেই অনেকেই কোরআন হাদিসের কথা লেখে,
জি,
এই সাদা কাগজে আবার অনেকে গানও লেখে, অনেকে আবার সিনেমা নাটকের স্ক্রিপ্টও লেখে।
হ্যাঁ,
তো শিশু বাচ্চা সেরকম, আমি ছোটবেলা থেকে যেমন পরিবেশ দিব সে বাচ্চা সেভাবে বেড়ে উঠবে। এখন আমি তাকে পরিবেশ দিলাম গুনাহের পরিপূর্ণ, তো সে নেককার হবে কিভাবে? আমি যখন তাকে পরিবেশ যদি দেই যে মাদানী মহল যাকে বলা হয় আমরা আমাদের পরিভাষায়, যে নামাজও হচ্ছে, কোরআনের তিলাওয়াত হচ্ছে, বাচ্চা দেখলো আমার মা নামাজ পড়ছে, আমার বাবা নামাজ পড়ছে, তো দাদি এক জায়গায় কোরআনের তিলাওয়াত করছে, তো দাদা তসবি নিয়ে বসে আছে, তো বাবা ওখানে কোরআনুল করিমে তিলাওয়াত করছে, এই পরিবেশ যখন দেখবে তো অটোমেটিক সেও তসবি দানা নিয়ে তার ভাষায় তসবি পড়বে, সেও খেলাধুলাও করছে, আবার দেখা যায় গিয়ে সেজদাও করে দিচ্ছে। তো বাচ্চাদের যে ভঙ্গি, তো পরিবেশ দিতে হবে, পরিবেশ অনেক একটা প্রভাব রাখে। বড়রা বিগড়ে যায় পরিবেশের কারণে, তো বাচ্চা তো বাচ্চাই রয়ে
যায়।
তো এই জন্য নিজের ঘরের মধ্যে পরিবেশ বানান। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক বড় দয়া করেছেন যে বর্তমান যুগে এমন একটি সংগঠন আমির আল সুন্নাতের মাধ্যমে আমরা পেয়েছি, দাওয়াতে ইসলামী, যা অলিয়া ইকরামের যে অনুসরণ অনুকরণ, তাদের আমল আমির আল সুন্নাত যেভাবে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করে মাদানী চ্যানেলের মাধ্যমে, তো মাদ্রাসার মাধ্যমে, নেকির দাওয়াতের মাধ্যমে পৌঁছিয়ে দিচ্ছে। তো আমরা যারা অভিভাবক, আমাদের কর্তব্য আমরা সব পরিবার যেন এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, ইনশাল্লাহ এর বরকত আমরা পাবো, আমাদের পরিবেশ ইনশাল্লাহ নেককার পরহেজগার হবে ইনশাল্লাহ।
আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। বলতে বলতে কথা আমাদের সময় হয়েছে সেগমেন্টের, এখন যে সেগমেন্টটি আমরা সামিল করতে যাচ্ছি সেটি হচ্ছে সুন্নাতের সেগমেন্ট। আমরা একটি করে সুন্নাত শিখে থাকি, আসুন দেখি আজকে মুবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদেরকে কোন সুন্নাত সম্পর্কে অবগত করবেন। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা তেল লাগানোর কিছু মাদানী ফুল শ্রবণ করব। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার মাহবুব প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতম মাথায় বেশি তেল ব্যবহার করতেন এবং দাড়ি মোবারক চিরুনি দিয়ে আশ্রাতেন, এবং অধিকাংশ সময় মাথায় সারবন, অর্থাৎ মাথা শরীফকে সারবন দিয়ে ঢেকে রাখতেন, যার ফলে ওই কাপড় অর্থাৎ সারবন তেলে তৈলাক্ত হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যার মাথায় চুল আছে সে যেন সেগুলোর যত্ন নেয়, অর্থাৎ সেগুলোকে ধৌত করে তেল লাগায় এবং আশ্রায়। চুল এবং দাড়ি সাবান দিয়ে ধৌত করা যাদের অভ্যাস নেই তাদের চুলই অধিকাংশ সময় দুর্গন্ধযুক্ত হয়ে যায়, যদিও বা তাদের এই দুর্গন্ধ নিজের কাছে মনে হয় না, কিন্তু অন্যান্যদের কাছে তা অবশ্যই দুর্গন্ধ লাগে। মুখ, চুল, শরীর, পোশাক ইত্যাদি যদি দুর্গন্ধ বের হয়, এই অবস্থায় মসজিদে প্রবেশ করা হারাম, কেননা এর দ্বারা মানুষ ও ফেরেশতাদের কষ্ট হয়। হ্যাঁ, যদি দুর্গন্ধ লুকায়িত থাকে, অর্থাৎ কাপড়ের মধ্যে বগলের দুর্গন্ধ লুকায়িত থাকে, তাতে কোনো অসুবিধা নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, মারহাবা। আমরা চুলের যত্নের ব্যাপারে শুনলাম আজকে, চুল বাঁধি রাখা সুন্নাত, এটা তো আমরা আগের এপিসোডে শুনেছি, এবং চুলের তেল দেওয়াও সুন্নাত। তো আমরা চুল তো বাবরি চুল রাখবোই সুন্নতের নিয়তে, এবং সে চুলের যত্ন দিব। অনেকে বাবরি চুল রেখে ছেড়ে দেয়, এগুলোর কোনো যত্ন নেই না, তো এর কারণে এগুলোকে খারাপ দেখায়, তো এ থেকে মানুষ আমাদের কাছ থেকে আসা বন্ধ করে দেয়। তো আমরা খেয়াল রাখবো, সুন্নত তো পালন করবো, এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখবো, যাতে মানুষ আমাদেরকে দেখে অনুপ্রাণিত হয় এই সুন্নতগুলো পালনের জন্য। আল্লাহ করিম আমাদের সবাইকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আসুন, দর্শক আমাদেরকে কল করেছেন, অনেক কলগুলো শামিল করে।
আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন, আমি ভিলেদা মহাশুর থানা কাটিবাড়ি গ্রাম থেকে বলছি। আমি এই চ্যানেলে তো দেখি নিয়মিত, আমাদের অনুষ্ঠানে এখনো দেখছি। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আপনাদের চ্যানেলের জন্য দোয়া করি।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, নেক্সট কল।
আমার নাম সাদে আপনি শিখ, আমি পাঁচটা কাপড় আছে জারাজ করছি। আমি এখন মাদানশাহ বাংলা দেখতেছি, আমার খুব ভালো লাগে, সবসময় মাদানশাহ দেখি। আমি একটি নাচ শুনতে চাই, নাচ তো এলো, নূর এলো, নূর এলো।
আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের সাথে ওনার, মাশাআল্লাহ। জি, নেক্সট কল।
আমার কুমার ফারুক, আমি বাগমারা রাজশাহী জেলা থেকে বলছি। আপনাদের এই চ্যানেলটা আমাকে খুব ভালো লাগে, আমার মা নিয়মিত দেখে এই চ্যানেলটা, আমিও দেখি। আমার জীবনে অনেকটা প্রভাব পড়েছে চ্যানেলের, ইনশাআল্লাহ চেষ্টা করছি ভবিষ্যতে আরো মেনে চলার জন্য।
মাশাআল্লাহ, আপনার ঘরের মধ্যেও এই চ্যানেলের মাধ্যমে মাদানী পরিবেশ তৈরি হয়ে যাবে, আস্তে আস্তে সবাইকে দেখার দাওয়াত দিন, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। জি, নেক্সট কল।
আমি কুমিল্লা থেকে, আমার নাম মোহাম্মদ কবির হোসেন।
জি,
আমি একটা নাচ রাসুল শুনতে চাই। আমার কাছে দেখে নাও না মাদানী মদিনা বলা, আমায় একটু দিদা দাও না মাদানী মদিনা বলা।
মাশাআল্লাহ, প্রথমে তো সুরে গিয়েছেন, এরপর আবার স্লো হয়ে গেছে। জি, নেক্সট কল।
আমি গাজীপুর থেকে বলছি, আমার নাম আব্দুল্লাহ।
এটা তো আজকে শুরুতে শুনিয়ে দেওয়া হয়েছে, এটা অনেক দিনের রিকোয়েস্ট, আজকে প্রথমবারের মতো আমাদের চিরং সেটে মানে শোনানো হয়েছে। জি, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ বেলাল উদ্দিন, দিনাজপুর। আপনাদের মাদানী চ্যানেল প্রতিদিনই দেখি, আপনাদের চ্যানেলটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, এবং এটা সুন্নতি এবং মানুষের জন্য খুবই চমৎকার, এবং সারা পৃথিবীর মানুষ আপনাদের মাদানী চ্যানেলকে অনেক কিছু জানতেছে। আপনাদের মাদানী চ্যানেলেই মানুষের হেদায়তের একটা রাস্তার দ্বার উন্মোচন করে দিয়েছে। আপনাদের সিলসিলা চলতেই থাক, আলহামদুলিল্লাহ আমি প্রতিদিনই দেখি আপনাদের প্রোগ্রাম।
মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর আমাদেরকে বলেছেন, আল্লাহ পাক আমাদের মাদানী চ্যানেলকে স্বাদ আবাদ রাখুক, আরও বেশি বেশি দিনের খিদমত এই চ্যানেলের মাধ্যমে হওয়ার তৌফিক দান করুক। আসুন, আজকে যে নতুন কালাম আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে, মিলাদুন নবীর কালাম, আমরা সেই মিলাদুন নবীর কালামটা শুনি নিয়ে এরপর ইনশাআল্লাহ আবারও আমরা আলোচনার দিকে ফিরে যাব। দেখি আজকে কোন নাতখার কালাম অপেক্ষা করছে।
পাপের বন্যায় দুনিয়া জুড়েছিল অন্যায়, অন্যায় দয়াল নবীর আগমনে জুলুম নিল বিদায় আমিনার দুলাল এলো আমিনার দুলাল এলো আমিনার দুলাল এলো আমিনার দুলাল জীবিত কন্যা দিত খবর ছিল না মা বোনের কদর জীবিত কন্যা দিত খবর ছিল না মা বোনের কদর দয়াল নবী এসে তাদের করলেন অনেক সমাদর আমিনার দুলাল এলো আমিনার দুলাল এলো আমিনার দুলাল এলো আমিনার দুলাল পাত্তারের কাছে মোরার মিশকের চুলের ধ্বনি পাত্তারের কাছে মোরারিনি হল মিশকের চুলের ধ্বনি মুর্শিদের ছায়া যেন থাকে মাথায় সর্বদা আমিনার দুলাল এলো আমিনার দুলাল এলো আমিনার দুলাল এলো আমিনার দুলাল সরকারের আগমন মারহাবা রসূলের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা হুজুরের আগমন মারহাবা নবীর আগমন মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা
মুস্তাফা কামাল ভাইয়ের খুবই চমৎকার একটি কালাম আমরা শুনতে পেয়েছি আল্লাহ করিম আমাদের সবাইকে ধুমধামের সাথে মিলাদ উদযাপন করার তৌফিক দান করুক আবারও জানিয়ে দিচ্ছি যে সামনের মঙ্গলবার রাতে সুবে বাহারা বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা নিজেরা এবং নিজেদের পরিবারবর্গের যারা পুরুষ আছে সবাইকে এখন থেকে প্রস্তুত করে নিন এই সুবে বাহারাতে অবশ্যই অংশগ্রহণ করবেন নবীর মিলাদে অবশ্যই অংশগ্রহণ করবেন এবং পরবর্তী দিন পরের দিন সকালে জুলুসে অংশগ্রহণ করবেন আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক আবারও যাচ্ছে রিয়াজ ভাইয়ের কাছে
পনেরোপাড়া তিনি
জি
মায়ের গর্ভেই ইয়ে করলেন
জি জি
মুখস্থ করলেন পরবর্তীতে উস্তাদ ওনাকে পরবর্তী যে পনেরোপাড়া চার দিনের মধ্যে তিনি মুখস্থ
করলেন
চার দিনের মধ্যে
কারামত ছাড়া কিছুই না
কারামত আছে আর বর্তমান যুগে যদি মনে করেন ছোট বাচ্চা কোরআনুল করিম ছোটবেলা যদি শুনিয়ে দেয় সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয় তো ওটাই চলতে থাকে অথচ আল্লাহ কারণ কি আল্লাহর ওলিদের জীবনী আমরা পড়ি না আল্লাহর ওলিদের জীবনী আমরা পড়ি না যদি আল্লাহর ওলিদের জীবনী যদি আমরা পড়ি তা বর্তমান যুগে অনেক অলৌকিক যে দৃশ্যাবলী বা অলৌকিক ঘটনা আমাদের মাঝে আসে তাদের সামনে এটি কোনো মূল্যায়নই রাখে না আরে ভাই এরকম অলৌকিক ঘটনা বর্তমানে তো বোঝাই যায় না যে মায়ের গর্ভ থেকে কেউ কোরআন শিখে এসেছে ঘষে পাক 18 পারা হিফজ করে আসলেন বক্তার কাকে 15 পারা আবার চার দিনের মধ্যে পুরো 15 পারা হিফজ করে নেয়া তো আসলে এটি কারামত এবং মাদারজাত ওয়ালি যারা হয় মাতৃগর্ভ থেকে যারা ওলি হয়ে পৃথিবীতে আগমন করেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিশেষ দয়া তাদের উপর হয় মনে রাখবেন আল্লাহর ওলিরা মাসুম নয় কিন্তু মাহফুজ আছেন আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে হেফাজতে রাখেন তারা গুনাহের নিকটবর্তী যেতে পারে না আল্লাহই হেফাজত করে কিন্তু মাসুম এটি হচ্ছে তাদের অস্তিত্ব থেকে গুনাহ করার সম্ভাবনাই নেই
বেশক
তারা হচ্ছেন আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম ফেরেশতারা এরপরে মাসুম কেউ না মাহফুজ আছেন আল্লাহ তাআলা তাদেরকে হেফাজতের বেষ্টনীর ভিতরে রেখেছেন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা ওনার নাম বিভিন্ন উপাধি রয়েছে যেমন উপাধির মধ্যে বলা হচ্ছে কুতুবুল আত্তাব এটা বিলায়তের একটি স্তর আত্তাব তারপরে মালিকুল মাশায়েখ রাইসুল সালেকিন সিরাজুল আউলিয়া সিরাজ বলা হয় সূর্যকে আউলিয়া কেরামের সূর্য এদের মাধ্যমে যে দিনের খেদমত হয়েছে প্রচার প্রসার হয়েছে সেটি ইতিহাসের পাতায় লেখা হয়েছে কাকি ওনার নামের সাথে কাকি হয়েছে ওনার মূল নাম হচ্ছে বখতিয়ার পরে ওনাকে কুতুবুদ্দিন নামেও ডাকা হয়েছে তার নামে কিন্তু আপনার কুতুব মিনার যা দিল্লিতে বানানো হয়েছে কুতুব মিনার ওনার মাজারের একটু নিকটবর্তী সেই মিনার রয়েছে তো কাকি বলা হয় ওনার উপাধি কিভাবে হলো এর মধ্যে দুই ধরনের ঘটনা আসছে একটি হচ্ছে উনি নিজের আস্তিন থেকে হাতা থেকে
রুটি বের করে নিজের ভক্তদেরকে খাওয়াতেন
আস্তিন থেকে
তো কাকি ওই রুটিকে বলা হয় যে রুটি আটা খামির করার জন্য পানি ব্যবহার করা হয় না, তেল দিয়ে ঘি দিয়ে সেটি খামির করা হয়। তো এরকম রুটি তিনি হাতা থেকে বের করে নিজের ভক্তদেরকে খাওয়াতেন। তো সে রুটিকে কাক বলা হয়, কাক থেকে কাকে অর্থাৎ এই রুটিওয়ালা
উপাধি হয়ে গেছে।
হ্যাঁ, আরেকটি আসছে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তো লোকেরা কারো থেকে ঋণ নিয়ে তারা বিভিন্ন জিনিসপত্র কিনে খেত, তো তিনি নিজের স্ত্রীকে কারো থেকে ঋণ নিতে নিষেধ করেছিলেন যে তুমি ঋণ নিবে না, বরং ঘরের কর্নার থেকে তুমি ওটা উঠিয়ে দেখবে, ওখানে তোমার জন্য রুটি থাকবে। তো প্রতিদিন ওনার স্ত্রী কর্নারে গিয়ে দেখতেন যে রুটি রাখা আছে, সেটাই করতেন। তো মানুষকে যে ব্যক্তি ঋণ দিত সে বলে সবাই আসে ঋণ নিতে, কিন্তু ওনার ঘর থেকে কেউ আসে না, কারণ কি? তো সে কারণ যখন গেল জিজ্ঞেস করতে, তো ঘর থেকে বলা হলো যে আমাদের প্রয়োজন পড়ে না, ঘরের প্রত্যেক কর্নার থেকে আমাদের অদৃশ্য থেকে রুটি পাওয়া যায়, এই উপাধিতে তিনি ভূষিত হয়ে গেলেন। তো আল্লাহ তাআলার ওলিদের কারামত নিঃসন্দেহে, এটি সত্য, এটি অস্বীকার করা যাবে না। কারামত কাহাকে বলে এটিও জানা অত্যন্ত জরুরি রয়েছে। আজকে আমরা অনেকে ধোকা পড়ে যায়, অনেকে দেখবেন বাতাসের মধ্যে হাত মারলো, হাতে কিছু চলে আসলো, আর ইনি আল্লাহর ওলি। তো বিলায়াতের জন্য কারামত শর্ত নয়। হ্যাঁ, বিলায়াতের দলিল হিসেবে কারামত অনেক সময় আল্লাহর ওলিরা দেখিয়ে দেন, যেমন নবীগণ আলিমুসালাতাম এর মজিজা হচ্ছে নবুয়তের দলিল। তারা নবুয়ত মানুষের মাঝে প্রকাশ করার জন্য তারা দলিল ভিত্তিক মজিজা দেখিয়েছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, সূর্যকে ফিরিয়ে দিয়েছেন, হাত মোবারক থেকে পানি ঝর্ণা প্রবাহিত হয়েছে, দাঁত মোবারক থেকে নূর বের হয়েছে। তো এ সকল মজিজা এসেছে। তো মজিজা বলা হয় নবীদের নবুয়তের ঘোষণার পর, যা অলৌকিক দৃশ্যাবলী, অলৌকিক ঘটনা তাদের দ্বারা সংঘটিত হয় সেটাকে মজিজা বলে। নবীদের নবুয়তের পূর্বে, এলানের পূর্বে, প্রত্যেক নবী নবুয়ত নিয়ে কিন্তু পৃথিবীতে এসেছেন। এখানে আকিদাগত একটি বিষয় রয়েছে, হয়তোবা অনেক দর্শক আজকে রয়েছেন, এটি প্রচার প্রসার করা হয় মাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ মিডিয়ার মধ্যেই, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবী হয়েছেন। মাজাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবুয়তের ঘোষণা করেছেন। যখন আল্লাহর হুকুম হলো তিনি ঘোষণা করে দিলেন, 40 বছর পরে সেটি হুকুম হলো তিনি ঘোষণা করলেন,
প্রকাশ হলো।
অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝে ছিলেন তখনও নবী ছিলেন, এটি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। তো নবুয়তের ঘোষণার পূর্বে যে নবী দ্বারা অলৌকিক ঘটনা সংঘটিত হয় তাকে ইরহাস বলা হয়।
জি,
ইরহাস। আর নবুয়তের ঘোষণার পর সেটি হয় মজিজা। ঠিক ওলিদের দ্বারা যে অলৌকিক ঘটনা সংঘটিত হয় তাকে কারামত বলে, মমিন ব্যক্তি দ্বারা যদি হয় তাহলে সেটাকে মাউনাত বলে, আর ফাসিক ফাজির ব্যক্তি দ্বারা, গুনাগার ব্যক্তি দ্বারা যদি হয় তাহলে তাকে ইস্তাদরাজ অর্থাৎ জাদু বলা হয়।
জি,
তো এখন বলা হয়েছে যেমন জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ তাআলা তিনি বলেছেন, কাউকে যদি বাতাসে উড়তে দেখো বা পানিতে চলতে দেখো তাকে ওলি মনে করে নিও না। ওলি সেই যাকে দেখলে আল্লাহ স্মরণে চলে আসে। মনে করেন কেউ বাতাসে হাত মারলো, কিছু চলে আসলো, কেন আমি তার হাতে মুরিদ হয়ে গেলাম, এখন সে নামাজ পড়ে না, চেহারাতে দাড়ি নেই, মাজাল্লাহ প্রকাশ্য গুনাহ করছে, গালি গালাজ বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত, তো নিজেকে বাঁচাতে হবে। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিদের হাতে আমরা কেন মুরিদ হই, কেন বায়াত গ্রহণ করি, এই জন্য করি তাদের ওসিলায় আমাদের আকীদা, আমাদের ইমান, আমাদের সব কিছু যেন হেফাজতে থাকে। এখন যার হাতে আমি হাত দিয়ে আকীদাই বাঁচাতে পারলাম না, হাতে হাত দিলাম বললাম নবী আমার মতো মানুষ মাজাল্লাহ, হাতে হাত দিলাম বললাম যে মিলাদুন নবী বলতে কিছু নেই, হাতে হাত দিলাম বললাম মাজাল্লাহ যে ওলি বলতে কিছু নেই, সবাই কেয়ামতের দিন যার যার নিয়ে চিন্তায় থাকবে মাজাল্লাহ, এরকম আকিদা ইমান যেন নষ্ট হয়ে না যায়, অনেক বিবেচনা করে, পর্যালোচনা করে, চিন্তা ভাবনা করে কারো হাতে মুরিদ হওয়া উচিত। পীরের যে শর্তাবলী রয়েছে সে শর্তাবলী তার মাঝে পাওয়া যাচ্ছে কিনা, আলিমে দিন কিনা, তার মাঝে তিনি যে সিলসিলার মুরিদ করাচ্ছেন তার ওই সিলসিলা, ওই যে তরিকতের যে ধারাবাহিকতা নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল খাচ্ছে কিনা, মাঝের মধ্যে এমন কোনো ব্যক্তিত্ব নেই যার কারণে ওই যে যোগাযোগ ভেঙে যাচ্ছে, এই সকল বিষয় দেখতে হবে। তখন কারো হাতে মুরিদ হওয়া উচিত? অনেকে আবার মুরিদ কামিল পীরের হাতে মুরিদ হতেও ভয় পায়, তো মুরিদ হওয়া উচিত নয়। আজকে যার আলোচনা বক্তিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা, স্বয়ং তিনি নিজেই খাজা খাজগান খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা মুরিদ ছিলেন, এবং মুরিদ যখন হলেন একটা হচ্ছে ময়লাযুক্ত হৃদয় নিয়ে আসা পীরের কাছে, আর একটা হচ্ছে পরিষ্কার হৃদয় নিয়ে আসা, পার্থক্য আছে। কিন্তু
আমরা তো যাচ্ছি ময়লা অন্তর নিয়ে,
আমরা সাধারণ ব্যক্তি যখন যাই আমরা বিভিন্ন গুনাহ করে হৃদয় আমাদের গুনাহে পরিপূর্ণ মানে অবস্থা করুন থাকে, তো অলিয়া ইকরাম তাদের দৃষ্টির বরকতে সেটি আমাদেরকে কি তাজকিয়া নফস যাকে বলা হয়, তারা আমাদের কলবকে আমাদের হৃদয়কে পরিষ্কার করিয়ে থাকেন। কিন্তু কিছু কিছু বিশেষ ব্যক্তি এমন রয়েছে যারা পরিষ্কার হৃদয় নিয়ে নিজের পীর ও মুর্শিদের দরবারে যায়, তখন দেখা যায় যে তারা তাৎক্ষণিক এমন ফয়েজ বরকত পায়, তাদের দ্বারা অনেক বড় বড় অলৌকিক ঘটনা ঘটে যায়। যেমন যদি আমরা দেখি আলা হাজরতের জীবনী, 21 বছর বয়সে গিয়েছেন, পীর সাহেব চিন্তায় ছিলেন যে আমার কামিল মুরিদ আমি পেয়ে গেলাম, বললেন যে কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে আলে রাসুল কি নিয়ে আসছো, আমি আহমদ রাজাকে বাড়িয়ে দিব।
আল্লাহ,
মুরিদ পীরকে নিয়ে গর্ব করে, কিন্তু কিছু কিছু মুরিদ এমন থাকে যাকে নিয়ে পীর গর্ব করে। তন্মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা যাকে নিয়ে খাজায় খাজগান খাজা গরিব নওয়াজ গর্ব করতেন, যে বখতিয়ার আমার, বলতেন বখতিয়ার আমার, কুতুবউদ্দিন আমার, তো পীরের মুখ থেকে যে বের হওয়া সে আমার, তো এই মুরিদের তুলনাই হয় না। বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা কে যে খেলাফত দিলেন, তিনি খেরকা দিলেন, খেলাফত দিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে।
আল্লাহ
খাজা খাজগান খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা বলেন, ইলহাম করা হলো আল্লাহর পক্ষ থেকে কে বখতিয়ার আমার বন্ধু, আমার মাহবুবের মাহবুব, তুমি তাকে খেরকা দান করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে বললেন খাজা খাজগান খাজা গরিব নওয়াজকে যে বখতিয়ারকে আমি ভালোবাসি, সে আমার বন্ধু, তাকে তুমি খেরকা দান করো। পরিশেষে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা তিনি আজমের শরীফে গেলেন, খাজা খাজগান খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা তাকে খেলাফত প্রদান করলেন, নসিহত করলেন এবং দিনের খেদমতের জন্য দিল্লি পাঠিয়ে দিলেন, এবং আলহামদুলিল্লাহ দিনের যে প্রচার প্রসারণের মাধ্যমে হয়েছে আজকে দিল্লিতে মুসলমান এবং ইসলামের পতাকা সমুন্নত রয়েছে।
শুধু এখানে একটা বিষয় যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে আমরা প্রতি যে প্রতিবারই যখন কোনো আল্লাহ তাআলার বলিদের জিকির করি, আলোচনা করে থাকি, ওনাদের জীবনীতেই দেখা যায় যে ওনাদের মা বাবার অর্থাৎ জেহেনে এটাই থাকে বাচ্চা আসবে তো দিনের পথে দিয়ে দিব। আজ আমাদের মা বাবার জেহেন এরকম নয় কেন? আর যদিও বা তাদের বাচ্চাদেরকে কোনো ইসলামী ভাই, ধরেন একটা বালিগ হলো কোনো ছেলে, তাকে আমরা মাদানী কাফেলার দাওয়াত দিলাম, নেকির দাওয়াত দিলাম, ইজতেমার দাওয়াত দিলাম, ঘর থেকে বাধা আসে বা ঘর থেকে মানা আসে, না এখন এগুলোর টাইম নেই, কিন্তু পূর্বের ওনাদেরকে দেখা যেত মানে খেয়ালই এটাই থাকতো যে দিনের পথে দিয়ে দিব, খেয়ালই এটা থাকতো যে আমার ছেলেকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিব। এই মন মানসিকতা এখন না আসার কারণ কি?
দেখেন এখন বর্তমান যুগেও সেটি দৃষ্টিগোচর হয়, যাদের ঘরের মধ্যে দিনী পরিবেশ রয়েছে তারা কিন্তু নিজের সন্তানদেরকে দিনী পরিবেশেই নিয়ে যায়। আচ্ছা, মা বাবা যখন দিনের মেন্টালিটি তাদের চলে আসে, তাদের মেন্টালিটি এটা হয় যে আমি নিজের সন্তানকে দিনের পথে দিয়ে দিই। এখন মা বাবার মাঝে যদি দিন না থাকে, মা বাবার মাঝে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না থাকে, তাহলে নিজের সন্তানকে কীভাবে সেই লাইনে নিয়ে যাবে? আল্লাহর ওলিদের যে জীবনীতে পাওয়া যায় তাদের মা বাবা নেককার ছিলেন, পরহেজগার ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, তারা নিজেকে শরীয়ত সম্মত নিজেকে গড়ে তুলেছিলেন, বিদায় সন্তানদেরকেও সেদিকে নিয়ে গেলেন। এটা কিসের জন্য? আজকাল যারা মনে করেন পার্থিব শিক্ষায় যারা শিক্ষিত তারা হয়তো বা এই বিষয়টাকে অত গুরুত্ব নেয় না যে আমার ছেলে আমার সন্তান সে যদি মৌলভী মাওলানা হয়ে যায় তার ভবিষ্যতের কি হবে, তার নিজের জীবনকে সে কীভাবে পরিচালনা করবে,
সংসারকে কীভাবে,
সামনে কীভাবে তার বংশধর আসবে সে কীভাবে মেনটেন করবে, মৌলভী মাওলানারা তো অনেকে খেতে পারে না, চলতে পারে না, আমির আহলে সুন্নাহ দামত বরকাতুল্লাহ আলিয়া তো চ্যালেঞ্জই করে দিয়েছেন যে একটা দেখিয়ে দাও কোনো আলিমে দিন অভাবের কারণে আত্মহত্যা করেছে, একটাও পাবে না। বাস্তবে এটাই যে আল্লাহ তবারক ওয়া তাআলার দিনের পথে যারা থাকে, দেখেন রিজিককে আমাদেরকে তালাশ করতে হবে না, রিজিক আমাদেরকে তালাশ করে, এটা বাস্তব। আমার ভাগ্যে যা রয়েছে দেখবেন সেটি চলেই আসে, যতই যতই বাধা দেওয়ার কেউ চেষ্টা করুক না কেন, যা আমার রিজিকে রয়েছে সেটি চলেই আসবে। তো নিজের সন্তানদেরকে দিনের পথে আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই, আমার পরকাল যেন আলোকিত হয়, আমারও কিছু কর্তব্য দায়িত্ব রয়েছে, সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত। মনে রাখবেন সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন অভিভাবককে, মা বাবাকে, আমি যে তোমাকে আমানত দিয়েছিলাম এই আমানতের প্রতি তুমি খেয়ানত করেছো নাকি তার সেই আমানতের রক্ষা করেছো, সেই আমানতকে কিভাবে গড়ে তুলেছো। তো এই লালন পালন থেকে শুরু করে তার, মনে করেন তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য হচ্ছে যে শরীয়ত সম্মত তাকে লালন পালন করা, শরীয়তের শিক্ষায় দীক্ষিত করা এবং তাকে আল্লাহ রাসূলের আনুগত্য শেখানো। যদি না করে আর আল্লাহ না করুক সন্তান যদি বিগড়ে যায় তাহলে এর জবাবদিহি কিন্তু মা বাবাকে করতে হবে, পাকড়াও করতে হবে। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে এক ব্যক্তিকে দেখতে পেলেন, প্রতিবেশীকে দেখলেন, সে আজাবে লিপ্ত। তো তার প্রতিবেশীকে বলল যে তুমি আজাবে লিপ্ত? বলল যে আমার সন্তানকে আমি শরীয়তসম্মত লালন পালন করিনি, সে যখনই গুনাহ করে আমাকে আজাব দেয়া হয়, তো তুমি যদি আমার সন্তানকে গিয়ে বুঝিয়ে দিতে, হয়তোবা তোমার বোঝানোর কারণে আমার সন্তান যদি ভালো পথে চলে আসে, সে গুনাহ থেকে যদি ফিরে আসে। উনি গেলেন পরবর্তী দিন তার সন্তানকে বুঝালেন যে তোমাদের কারণে তোমার বাবা আজাবের মধ্যে লিপ্ত। তারা সন্তান বাবাকে ভালোবাসত, তওবা করলো এবং তওবা করার পর তারা নেকের পথের পথিক হলো। পরবর্তীতে সে বুঝলো, আবার যখন স্বপ্নে দেখলেন তখন সে মুর্দা ব্যক্তি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করলো যে তোমার শুকরিয়া, তোমার বোঝানোর কারণে আমার সন্তান নেক হয়েছে, বিদায় কবরে এখন আমাকে আরামে রাখা হয়েছে, আমাকে প্রতিদান দেওয়া হচ্ছে। তো সন্তান নেককার হলে এর প্রভাবও মা বাবার কবরে পড়ে, সন্তান যদি গুনাগার হয় আজাবও মা বাবাকে দেয়া হয়। তো নিজের কবরের দিকে তাকিয়েও সন্তানের ভবিষ্যৎ কিন্তু এটার মধ্যেই। এখন সন্তান যদি বিগড়ে যায়, নেশাখর হয়ে যায়, মাজাল্লাহ সে যদি মদপায়ী হয়ে যায়, সে যদি খারাপ পথেই চলে যায়, তাহলে আমি সন্তানের ভবিষ্যৎ কি বানালাম? সে তো না দুনিয়া রইল না আখেরাত। এই জন্য নিজের সন্তানকে যদি দিনের পথে লাগিয়ে দিই, হ্যাঁ আপনি পার্থিব শিক্ষা দেন, আমরাই কিন্তু শিক্ষাকে দুই ভাগে ভাগ করেছি, এটা দিনই তো এটা দুনিয়াবি, ভাই শিক্ষা দেন না আপনি, কোরআন হাদিসের আলোকে শিক্ষা দেন। বর্তমান যুগে দিনের খেদমতের জন্য ইংরেজি দরকার আছে, বিভিন্ন ভাষা দরকার আছে, কিন্তু প্রাধান্য দেয়া কোরআনের চাইতে বেশি এটা ঠিক নয়। দিনই শিক্ষা আমরা দিব এবং যারা আমরা আমাদের ভাষায় পার্থিব শিক্ষা বলি সেটাতেও শিক্ষিত করব, যাতে করে দিনের ব্যাপকভাবে খেদমত করতে পারে, তবে ইসলাম যেন তাদের মাঝে থাকে, ইসলাম যেন হাত ছাড়া না হয়, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। অন্যথায় দেখা দিয়েছে যে অনেক এমন রয়েছে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতকে অস্বীকার করছে, মাযাল্লাহ আল্লাহ, বেশি গবেষণা করতে গিয়ে এখন নিজে গবেষণার বাইরে চলে গেল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করছে মাযাল্লাহ, শেষ নবী মানতে অনেকে রাজি হচ্ছে না। তো এই সকল বিষয় কি হলো, দুনিয়াও গেল আখিরাতেও গেল। আসলে এই জন্য আমাদের অভিভাবক যারা তাদের কর্তব্য হচ্ছে নিজের সন্তানদেরকে দিনের পথে নিয়ে আসুক, ইনশাআল্লাহ কবর আখরাত তাদেরও উজ্জ্বল হবে আমাদেরও উজ্জ্বল হবে।
আসলে আর এখন দাওয়াত ইসলামীর পরিবেশ এমন যে কেউ বলতেও পারবে না যে দাওয়াত ইসলামীতে এসে মানুষ দুনিয়াবি হয়ে যাচ্ছে, কেননা দাওয়াত ইসলামী এমন ব্যবস্থাপনা দিয়ে দিয়েছে দারুল মদিনার মাধ্যমে যে যে কোনো স্টুডেন্ট এসে সে দিনই তো শিক্ষা অর্জন হচ্ছে, দিনই শিক্ষা তার অর্জন হচ্ছে, সাথে সাথে দুনিয়াবি শিক্ষাও সে অর্জন করছে। তো এখানে আর বলার কোনো উপায় নেই যে মানুষ শুধু দিনের পিছনে ছুটলে দুনিয়াবি ছুটে যায়, তো এগুলো মন মানসিকতা হচ্ছে সব নিজের উপর। এখন আপনারা দেখবেন দাওয়াত ইসলামের ইসলামী ভাইয়েরা দিনই শিক্ষায়ও শিক্ষিত হচ্ছে, দুনিয়াবি শিক্ষায়ও শিক্ষিত হচ্ছে, এজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। কেননা আজকে দেখেন আমরা যারা যে সকল সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করছি তারা হয়তো বা আমার ইন্তিকালে জানাজার নামাজটুকুও পড়াতে পারে না, পড়া তো দূরের কথা, নিজে পর্যন্ত পড়তে পারে না। তো এই জন্য আমরা দিনী শিক্ষাটাকে প্রাধান্য দেই, দুনিয়াবি শিক্ষার পাশাপাশি ওইটাকেও আমরা নিয়ে চলি। আল্লাহ করিম আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। বক্তিয়ার কাকি রহমতুল্লাহি তাআলার এই আলোচনা শুনছিলাম, ওনার সংক্ষিপ্ত আলোচনা, ওনার মায়ের যে অবদান এবং দীন ইসলামের প্রতি ওনাদের যে আগ্রহ এবং কামিল মুরিদ যে উনি ছিলেন সেটারও আমরা জানতে পেরেছি। আসুন, সময় হয়েছে আমাদের নাথকে ইসলামী বাক্সে যাওয়ার, ওনার কাছ থেকে একটি মিলাদের কালাম শুনবে, এরপর ইনশাআল্লাহ আবার আলোচনার দিকে ফিরে আসবো।
সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম।
মরহাবা মরহাবা মরহাবা
ইনশাআল্লাহ। দর্শক, আমরা নিয়োগ করি ধুমধামের সাথে মিলাদ উদযাপন করব, মাদানী চ্যানেলের সাথেই থাকবো। আসুন আবারও আমরা, যেহেতু সময় আর কিছুক্ষণ আছে, তো আমরা বক্তিয়ার কাকি রহমতুল্লাহ তাআলার আরো কিছু দিক সম্পর্কে শুনে নেই। জিজু,
বক্তিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা দিনের প্রচার প্রসার কাজে যেভাবে নিয়োজিত হলেন এবং তার মাধ্যমে যেভাবে দিনের প্রচার প্রসার হয়েছে, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা, শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ তাআলার মতো তার মুরিদের অন্তর্ভুক্ত হলেন তিনি রহমতুল্লাহ তাআলা। যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, মৃত্যুর শয্যা যখন শায়িত ছিলেন, তখন নিজের সন্তান নিজের ভক্তদেরকে ওসিয়ত করলেন। ওসিয়ত করা এটিও সুন্নাতে মোবারকা, এবং দেখা যায় বর্তমানে আমাদের সমাজের মধ্যে অনেকে ওসিয়ত করে, এ টাকা কার, এ সম্পদ কার, এটাই নিয়ে কিন্তু মৃত্যুর শয্যার মধ্যেও টেনশন, যে আমার রেখে যাওয়া ব্যবসা কে সামাল দেবে। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের ওই পার্থিব দুনিয়া নিয়েই চিন্তা, এবং দেখা যায় যে এর মধ্যে আরও সে রোগী হয়ে যায়। এটা ভেবে 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 দেখা যায় ওসিয়ত করতে পারে না, চলে গেল। তো কিন্তু আল্লাহ তাআলার ওলিদের যে কনসেপ্ট, তাদের যে চিন্তাধারা অনেক ঊর্ধ্বে, তারা সব সময় কিন্তু তাদের দৃষ্টিতে পরকাল ছিল।
জি,
তারা পার্থিব জীবনের জন্য কোনোদিন চিন্তাই করে নাই। আমরা যেমন সাধারণ মানুষ, তার সকালে উঠলেই চিন্তায় পড়ে যায়, অফিসে যেতে হবে, আয় করতে হবে, খানা খেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তাদের জীবনীতে এটা পাওয়া যায় না। তারা খাওয়ার দিকে কোনো মনোযোগী দিতেন না, তারপরে দেখা যায় স্বাভাবিক দিন অতিবাহিত হচ্ছে, খাচ্ছেনও, দিন খেদমতও করছেন, ইবাদতও করছেন, দিন রাত অতিবাহিত হয়ে যায়। এদের দৃষ্টিতে কিন্তু পরকাল, কেন এটা নির্ধারিত, যারা পৃথিবীর বুকে এসেছে আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিককে নির্ধারণ করেই দিয়েছেন, পাবেই পাবে। তারপরে আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করেন যারা রিজকে হালালের জন্য চেষ্টা করে, ওনারাও করেছেন। এটা না প্রত্যেক অলি গদিতে বসে থাকতেন আর খেতেন আর হালাল উপার্জনও করেছেন তারা, কিন্তু ওটার মধ্যে লেগে যেতেন না, পরকালকে সামনে রেখে যতটুকু প্রয়োজন হতো। আমাদের মাঝে তো লোভ কাজ করে, আগামী দিনের জন্য উঠিয়ে রাখার জন্য চিন্তা ভাবনা থাকে, এদের মাঝে এই জিনিসটা ছিল না। তো তিনি যে ওসিয়ত করলেন, ওসিয়ত এটা করলেন যে আমার জানাজার নামাজ যাকে তাকে দিয়ে পড়াবে না। কত গুরুত্ব রাখে এই বিষয়ে, ইমাম যদি মুত্তাকি হয়, ইমাম যদি পরহেজগার হয়, তাহলে জানাজার নামাজ যদি কোনো পরহেজগার ব্যক্তি পড়ায়, তো এটি মুর্দা ব্যক্তির উপরও দয়া হয়ে যায়।
জি,
একজন মনে করেন আল্লাহ তাআলার ওলি যদি জানাজার নামাজ পড়ায়, না একজন কবি বলেছেন না, লাশ মেরি তো হাত না লানা, না নহেলানা, না কফনানা, জব তক পীর না আবে, যে আমার দেহকে, আমার মৃতদেহকে তোমরা গুসুল করিও না, কাফনও পড়িও না, যতক্ষণ পর্যন্ত আমার পীর না আসে। তো একজন মুরিদের চাওয়া পাওয়া কিন্তু এটাই, যে আমার অন্তিম সময়ে, আমার শেষ সময়ে, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করি, আমার পীর ও মুর্শিদ জন্য থাকে। আর বাস্তবে দেখা গিয়েছে, যেমন আমির আলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলী আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করুক, ইনি যখন নিজের মুরিদদেরকে গোসল করাতে গিয়েছেন, তো অনেক অলৌকিক ঘটনাও শোনা গিয়েছে। নিজের মুরিদকে নিজের হাতে দাফন করেছেন, মুফতি ফারুক আত-তারি রহমতুল্লাহ তাআলাকে, পীর যখন জীবিত আর মুরিদকে নামাচ্ছে, এমন শব্দাবলী উনি ব্যবহার করলেন যে ইয়া রাসূলুল্লাহ ফারুক আমার, ইয়া রাসূলুল্লাহ ফারুক আমার, ইয়া গোসে পাক ফারুক আমার। এই যে পীরের মুখ থেকে যে বের হওয়া, এটাই হচ্ছে মুরিদের মেরাজ। যে মুরিদ বলে পীর আমার, কিন্তু এখন পীর বলে দিচ্ছে এই মুরিদ আমার, তখন তার কথাই আলাদা। তো পীর ও মসজিদ যেন থাকে, এটা সবার আকাঙ্ক্ষা রয়েছে। তো নেককার ব্যক্তিকে দিয়ে গোসল করানো, নেককার ব্যক্তিকে দিয়ে কাফন পড়ানো, নেককার ব্যক্তি দিয়ে জানাজার নামাজ পড়ানো, আজকে তো প্রত্যেক কিছুর মধ্যে আমরা ওই কি বলে তাকে ফ্যাশন চলে আসছে, এখনো সব অনলাইনে, তো এখন কল করে দিই, ভাই আমার বাবা ইন্তেকাল করেছে, তো লোক পাঠিয়ে দিন, অথচ সন্তানের হক হচ্ছে নিজে বাবার কি করা, গোসল করানো, কাফন পরানো, দাওয়াত ইসলামের মাদানী
পরানো, জানেই না পড়াবে
আলহামদুলিল্লাহ, এখন শিখাচ্ছে শেখাচ্ছে, শিখেও না, দাওয়াত ইসলামী তো একটা বিভাগ করে দিয়েছে কাফন দাফন মজলিস, গিয়ে গিয়ে শিখাচ্ছে স্কুল কলেজে বিভিন্ন অ্যাপস দিয়ে দিয়েছে, তো শিখাচ্ছে, এরপরে কেউ শিখতে চায় না। তো যাই হোক, সন্তানের দায়িত্ব হচ্ছে নিজের হাতে বাবাকে গোসল করানো, কাফন পরানো, জানাজার নামাজ পড়ানো যদি যোগ্যতা রাখে, আর যদি যোগ্যতা নেই তাহলে ওই মজলিসের মধ্যে যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সম্মানিত ব্যক্তি আলিমে দিন, সে যেন এই কাজটি সম্পাদন করে। তো বক্তিয়ার কাকি রহমতুল্লাহ তাহলে বলেন, আমার জানাজাকে যাকে তাকে দিয়ে পড়াবে না, ইমামের মাঝে চারটি শর্ত থাকতে হবে, আর শর্তও দিলেন এমন যা খুঁজে পাওয়া কঠিন। কিন্তু বক্তিয়ার কাকি জানতেন যে আমি পাব, ওলি তো ভাই বলা হয়েছে ওলিদের দরবারে যখন যাও অন্তরকে সামলিয়ে রাখো, কিন্তু কেন, তারা আল্লাহর নূর দ্বারা দেখে, আলিমের কাছে যাও তাহলে মুখকে সামলিয়ে রাখো, তো ওলিদের কাছে মুখ আর হৃদয় দুটোই সামলানো উচিত। তো তিনি শর্ত কি দিলেন, এমন ব্যক্তিকে জানাজা নামাজ পড়ানোর অনুমতি আছে যার জীবনে কোনোদিন তাকবীর উল্লার নামাজ কাজা হয়, নামাজ কাজা নয় তাকবীর উল্লা ছুটে না,
তাকবীর উল্লা বুঝিয়ে দেন,
তাকবীর উল্লা ওই নামাজকে বলা হয় যে নামাজের প্রথম রুকু যেন পেয়ে যায়, কমপক্ষে প্রথম রুকু পেয়ে যায়, কেন রুকুর মাঝে রুকুতে যারা সামিল হলো তারা প্রথম রাকাত পেয়ে গেল, তাকবীরে উল্লা। দ্বিতীয় বললেন তার তাহাজ্জুদ যেন কোনোদিন ছুটেনি, ফরজ নয় তাহাজ্জুদ ছুটেনি। তৃতীয় হচ্ছে নিজের চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলাকে দেখেনি,
আল্লাহ আল্লাহ আল্লাহ।
আর চতুর্থ হচ্ছে আসরের সুন্নাত কোনোদিন ছাড়েনি। এখন তো আসরের সুন্নাত কি, আমরা তো মাজাল্লাহ অনেকে আছে ফরজ পর্যন্ত আদায় করে না। আচ্ছা, নামাজের মধ্যেও আমরা দেখা যায় বর্তমানে এত ব্যস্ত আমরা হয়ে গেলাম যে সুন্নাত সুন্নাত পড়লে সবাব, না পড়লে তো গ্যারে মক্কেদা গুণা তো নেই, নফল পড়লে তো সবাব, না পড়লে তো গুণা নেই, এই বলে বলে কিন্তু আমার সময়ও আছে। শরীয়তে যে একটা বিধি নিষেধ দিয়েছে সেটা কিন্তু আমাদের কারণে, গতবার সপ্তাহে কি জিতেমাতে পড়লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের প্রতি কি কি দয়া করেছেন, তার মধ্যে এই সকল বিষয় আসছে যে হুজুর ধারাবাহিকভাবে নফল পড়েননি, নফল ফরজ হয়ে না যায় উম্মতির উপর। তো এই সকল সুন্নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়েছেন আমাদের জন্য, এর মানে এটা না আমার সময়ও আছে, আমার সুযোগও আছে, আমি ছেড়ে দিলাম যে না পড়লে তো গুনাহ নেই, কিন্তু সবাব কত, যারা আসরের সুন্নাত আদায় করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য রহমতের দোয়া করেছেন, নবী রহমতের দোয়া করেছেন যারা আসরের সুন্নাত আদায় করে, তারপরে আমরা ছেড়ে দিই। আচ্ছা, জান্নাতের সুসংবাদও রয়েছে, এরপরে আমরা বঞ্চিত হচ্ছি। আচ্ছা, নামাজের ক্ষেত্রেও আমরা কি শর্টকাট করতে শুরু করলাম, ফজরের কত রাকাত সুন্নাত এবং
ফরজ,
ফরজ নিয়ে চার রাকাত, সেটি তো আদায় করি যেহেতু সুন্নাতে মক্কেদা, এবং ফরজের ফজরের সুন্নাত তো গুরুত্ব রাখে। জোহরের হচ্ছে বারো রাকাত, পরি দশ রাকাত, আসরের হচ্ছে আট রাকাত, পরি চার রাকাত, মাগরিবের হচ্ছে সাত রাকাত, যা দৈনিক আমাদের যে নামাজ, বাকি অন্যান্য যারা পীরের মরিদ তারা আওয়াবিনও পড়ে, সালাত চাস্তও পড়ে, এটা তো মাশাআল্লাহ একটা বরকতের বিষয় রয়েছে। পরি আমরা পাঁচ রাকাত, এশার রয়েছে সতেরো রাকাত, পরি নয় রাকাত। এখন আমি নয় রাকাত যে পড়লাম সওয়াব পাবো কয় রাকাতের, নয় রাকাতের, চার রাকাত পড়লাম সওয়াব পাবো কয় রাকাতের, চার রাকাতের, আমি তো নিজেকে নিজের সওয়াব থেকে বঞ্চিত করছি, আর কিয়ামতের দিন এই নেকির জন্যই আমরা দৌড়াবো। তো এই জন্য উনি যে শর্ত দিলেন, এই চারটি শর্ত, এখন জানাজার নামাজের প্রস্তুতি হলো, মাঠের মধ্যে ঘোষণা করে দেয়া হলো যে ভাই জানাজার নামাজ, আবার তিনি ওসিয়ত করলেন যদি পাওয়া না যায় বিনা জানাজার নামাজ আমাকে দাফন করে দিন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আচ্ছা, এখানে একটি বিষয় বলে দিই, মুর্দা ব্যক্তি যখন ওসিয়ত করে শরীয়ত সম্মত যদি হয় তাহলে বলা হয়েছে তার যারা ওয়ারিস এদেরকে সেই ওসিয়তের উপর আমল করা উচিত যদি শরীয়ত সম্মত হয়। তো এখন ঘোষণা হলো, এখন লোকজন তো চারিদিক দিয়ে আসলো যে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসে তিনি বিদায় নিয়েছেন। তো জানা যায় লোকের সমাগম, এখন ইমামতি করবে কে, শর্ত তো এরকম শর্ত বলে দেওয়া হলো যে হুজুরের জানাজার নামাজের ইমামতি সেই করবে যার মাঝে এই এই গুণ রয়েছে। এখন কেউ তো আগে বাড়ে না। পরিশেষে সে যুগে যে বাদশাহ ছিলেন শামসুদ্দিন আল তামাস, তিনি তার মুরিদ ছিলেন, উনি অগ্রসর হলেন এবং বললেন জানাজা নামাজ আমি পড়াব।
বাদশাহ
তখন তিনি বলেন হুজুর সারা জীবন আপনি নিজেকে লুকিয়ে রাখলেন আর যাবার সময় আমাকে প্রকাশ করে দিলেন। ওলি ওলিকে চিনে যে হুজুর আপনি নিজেকে লুকিয়ে রাখলেন আর শেষ দিনে যাবার সময় মানুষের মাঝে আমাকে প্রকাশ করে দেন। শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ তাআলা, তিনি কিন্তু বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা এর মুরিদ ছিলেন এবং এমন মহব্বত করতেন নিজের পীরকে, বাদশাহ হয়ে বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা এর দরবারে উপস্থিত হতেন, নিজের মাথার মুকুট তার কদমে রেখে দিতেন এবং তিনি এমন পরহেজগার। আচ্ছা, মুরিদের আমলের ব্যাপারে পীর জানে, তো উম্মতের আমলের ব্যাপারে কি নবী জানবে না?
জি,
প্রকাশও করে দিলেন না, শর্ত দিলেন, কত কঠিন শর্ত। তিনি জানেন আমার মুরিদ আলতামাসের তাহাজ্জুদ মিস হয় না, তাকবীর উলা মিস হয় না এবং বেগানা নারীকেও দেখে না, তারপরে সুন্নাতে উলা যেটি আসরের সেটিও মিস হয় না, নামাজ আদায় করছেন কোথায়, আমল করছেন কোথায়, পীরের কাছে খবর আছে। তো এই জন্য কামির পীর যারা মুরিদের খবর খবর রাখে, তাই মুরিদকে বলা হয়েছে সে নিজেকে এমন জায়গা না রাখে যে জায়গা পীর যাওয়াকে পছন্দ করে না, নিজেকে সে জায়গা যাওয়া থেকে বিরত রাখে, ওই সকল কাজ থেকে বিরত রাখে। এখানে আরেকটি বিষয়, সময় যেহেতু শেষের দিকে, তো সেটি হচ্ছে যে সুলতান আল তামাস তিনি বাদশাহ ছিলেন, রাষ্ট্র পরিচালনা করতেন, কিন্তু তার ইবাদতের অবস্থা দেখুন। আজকে যদি একটু আমি কোনো পোস্ট পেয়ে গেলাম, আমি এই পোস্টে আছি, আমার অনেক ব্যস্ততা, অনেক ব্যস্ততা, যারাই ফোন করে করে আমি ব্যস্ত, যারাই ফোন করে আমি ব্যস্ত, মানে ব্যস্ততার এত তসবি আমরা পাঠ করি যে মানুষও বুঝে আসলে উনি ব্যস্ত না, ব্যস্ততার চাদর নিয়ে নিয়েছে। তো তারা যখন ইবাদত থেকে বঞ্চিত হতেন না, তো এই আমার পোস্ট, আমার পদবি আমাকে যে ব্যস্ততা করে দিয়েছেন, আমি ব্যস্ত হয়ে গেলাম, তো ইবাদত থেকে বঞ্চিত হওয়ার কোনোদিন অনুমতি দেয়নি, হওয়া যাবেও না, এটাই কিন্তু কিয়ামতের দিন পাকড়াও করা হবে। এবং পোস্টের কারণে, পদবির কারণে যদি ইবাদত থেকে বঞ্চিত হয় তাহলে কাল কিয়ামতের দিন পাকড়াও হবে, এই পোস্ট এই পদবি আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই আল্লাহ তাআলা দয়া করেছেন বিদায়, আজকে আমি কোনো পোস্টে আসীন হয়েছি, পদ পেয়েছি, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার নিয়তে ইবাদত বজায় রাখা উচিত, ইবাদত করা উচিত, তাহলে ইনশাল্লাহ ইহকালে যেভাবে সম্মানের পদবি পেয়েছি পরকালেও ইনশাল্লাহ আমরা পাবো।
মাশাআল্লাহ, আমরা আজকে বক্তিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলাহির জীবনী সম্পর্কে কিছু জানার সৌভাগ্য অর্জন করলাম। আল্লাহ তাআলা ওনাদের যে জীবনী আমরা শুনে থাকি এ থেকে নিজের জীবনে বাস্তবায়ন করার, আমল করার সে তৌফিক দান করুন, আমাদের জীবনে এগুলো ধারণ করার এবং নিজের জীবনকে আখিরাতমুখী করার, এই সকল কিছু আলোচনা করার উদ্দেশ্য এটাই যে আমরা যাতে আখিরাতমুখী হয়ে যাই। ওনারা তো নিজেদেরকে দামি বানিয়ে নিয়েছেন, ওনারা তো কামিয়াব হয়ে গিয়েছেন, এখন আমাদের পালা, আমরা কীভাবে নিজের জীবনকে কামিয়াব করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, মাদানী চ্যানেলের সঙ্গে থাকলে ইনশাআল্লাহ অনেক কিছু হাসিল করতে পারবেন। আজকে এতটুকুই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল সকালে আবারও উপস্থিত হব, আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত, এলো যে বসন্তের প্রভাত, ঈদ মিলাদুন্নবী।